জয় শ্রী রাধে। গতদিন আমরা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তথা মার্কণ্ডেয় ঋষি তারা আপন আপন স্থানে গমন করেছিলেন, তৎপর্যন্ত আমরা শ্রবণ করেছিলাম। এখন তার পরবর্তী অংশ শ্রবণ করতে চলেছি। আজও খুব সুন্দর প্রসঙ্গ। আজ জনমেজয় মহারাজ তিনি বৈশম্পায়ন মহামুনিকে জিজ্ঞাসা করলেন, হে মহামুনি, এইভাবে বনবাস করে শীত গ্রীষ্ম ঝড় বাদল সহ্য করায় নরশ্রেষ্ঠ পাণ্ডবদের শরীর অবশ্যই কৃশকায় হয়ে গিয়েছিল। এই অবস্থায় তারা দৈত্যবনে পবিত্র সরোবরে আর কি করলেন? আমাকে তার বাকি অংশ শ্রবণ করান। ঋষি বৈশম্পায়ন বললেন, হে রাজন, সেই রমণীয় সরোবরে এসে পাণ্ডবরা তাঁদের হিতৈষীদের নিজ নিজ ঘরে পাঠিয়ে দিলেন। তারপরে সেখানে একটি পর্ণ কুটির নির্মাণ করেছিলেন। আর সেই বীরশ্রেষ্ঠ পাণ্ডবগণ যখন বনে বাস করছিলেন, তখন তাদের কাছে অনেক বেদজ্ঞ বেদ অধ্যয়নকারী ব্রাহ্মণগণ তারা আসতেন। পাণ্ডবরা তাদের যথোচিত সম্মান আদর আপ্যায়নাদি করতেন। সেই সময় একদিন এক ব্রাহ্মণ আসলেন। তিনি কথাবার্তায় অত্যন্ত কুশলী। তিনি পাণ্ডবদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে সেই ব্রাহ্মণ কৌরবদের সঙ্গে দেখা করতে গেলেন। সেখানে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে গেলেন। বৃদ্ধ কুরুরাজ তাকে যথাযোগ্য আদর আপ্যায়ন সম্মানাদি প্রদর্শন করালেন। তারপরে সেই ব্রাহ্মণ বললেন, আমি পাণ্ডবদের সেখানে গিয়েছিলাম। সেখানে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং দেবী দ্রৌপদী তারা ভীষণ কষ্টে আছে। আর তারা গরমে শীতে ঝড় বৃষ্টিতে সকলেই খুব কৃশ হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। দ্রৌপদী রাজবধূ হয়েও অনাথার মতো কত যে দুঃখ কষ্ট সহ্য করছে তার বলার নয়। ব্রাহ্মণের কথায় রাজা ধৃতরাষ্ট্র অত্যন্ত দুঃখিত হলেন। আর তিনি মানে যখন জানতে পারলেন রাজপুত্র ও রাজা হয়েও তারা এইরূপ ভীষণ কষ্ট স্বীকার করে আছে, তখন তার হৃদয় দ্রবীভূত হল। তিনি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করতে লাগলেন এবং বললেন, ধর্মপুত্র পুত্র যুধিষ্ঠির আমাকে অপরাধী করবে না, অর্জুনও তারই অনুসরণ করবে, সে আমাকে কখনোই খারাপ মনে করে না, অর্জুন তার অনুগত। কিন্তু এই বনবাসের কষ্টে ভীমের কোপ তো তেমন মানে তেমনই ঝড়ের মতো বেড়ে চলেছে, ভীমকে ভয় করে। যেমন করে হাওয়াতে আগুন বেড়ে ওঠে, ঠিক সেই ক্রোধানলে সে আমার পুত্রদের জ্বালিয়ে ভস্ম করে দেবে। জানি না এই দুর্যোধন, শকুনি, কর্ণ, দুঃশাসন এদের বুদ্ধি কোথায় গিয়েছিল। তারা সেই দ্রুত ক্রীড়ায় তাদের অবৈধভাবে মানে ছলনা করে পরাজিত করেছে। তারা রাজ্য জয় করেছে এবং যাকে মধুর মতো মিষ্ট বলে ভাবছে তারা, কিন্তু তাদের যে কি সর্বনাশ হবে তা তারা একবার ভেবেও দেখল না। দেখো, শকুনি কপট জুয়া খেলে ভালো করেনি, তার সত্ত্বেও মানে পাণ্ডবরা এত ভালো যে তারা তাকে বধ করেনি। ইচ্ছা করলে পাণ্ডবরা তাকে বধ করতে পারত, কিন্তু তাও করেনি। কিন্তু আমিও আমার কুপুত্রের মোহে অন্ধ হয়ে এমন কাজটি করলাম, যাতে তাদের মৃত্যু ত্বরান্বিত হয় সব্যসাচী অর্জুন অদ্বিতীয় ধনুর্ধর। তার গাণ্ডীব ধনুষ অত্যন্ত বেগসম্পন্ন, তাছাড়া সে যখন সাধারণ অস্ত্র প্রাপ্ত হয়েছিল তখন এই পৃথিবীকে একাই জয় করেছিল, আর এখন সে দিব্যাস্ত্র লাভ করেছে। অতএব ওর মানে অর্জুনের তেজের সমকক্ষ কেউ নেই। ধৃতরাষ্ট্রের এই বিলাপ শকুনি শুনল, আর কর্ণকে সঙ্গে নিয়ে দুর্যোধনের কাছে গিয়ে মন্ত্রণা ব্যক্ত করল। সেই যে পাণ্ডবগণ দৈত্যবনে আছে, ব্রাহ্মণ বলছিল সেখানে যে বেঁকে বেঁকে চলে যে শকুনি, সে গিয়ে কর্ণকে নিয়ে সেই দুষ্ট দুর্যোধনের কক্ষে গেল। গিয়ে সেখানে অল্পবুদ্ধি দুর্যোধন বিমর্ষ হয়ে গেল। শকুনি আর কর্ণ তাকে বলল, ভরতনন্দন, তুমি তোমার পরাক্রমেই পাণ্ডবদের এখান থেকে দূর করেছ। তুমি এক কাজ করো, একাই ইন্দ্রের স্বর্গরাজ্য ভোগের মতো পৃথিবীর রাজা হয়েছ, রাজ্য ভোগ করছ। দেখো তোমার বাহুবলে আজ পূর্ব পশ্চিম উত্তর দিকে সমস্ত রাজন্যবর্গ নৃপতিগণ তারা তোমাকে কর প্রদান করছে। যে রাজ্যলক্ষ্মী পূর্বে পাণ্ডবদের প্রতি ছিল তা আজ তুমি এবং তোমার ভাইয়েরা ভোগ করছ। শুনেছি পাণ্ডবগণ দৈত্যবনে এক সরোবরের তীরে কিছু ব্রাহ্মণগণকে নিয়ে ভিখারির মতো তারা জীবনযাপন করছে। এই সুযোগ আর ছাড়া যাবে না। আমরা সেখানে গিয়ে দেখি সূর্য যেমন তার তাপে পৃথিবীকে তপ্ত করে, আমরাও সেখানে গিয়ে তাদের মানে কিছু না কিছু একটা করবই। আর তোমার তেজে পাণ্ডবদের সন্তপ্ত করো। তুমি এখন শশাগরা পৃথিবীর সম্রাট, তাদের সম্মুখে যাবে, কিছু ব্যঙ্গমূলক কথা বলবে, দেখবে খুব ভালো লাগবে। কেমন দুষ্ট অভিপ্রায়! তোমার মহিষীরাও যেন বহুমূল্য বস্ত্র রত্ন অলঙ্কার ধারণ করে তারাও যেন সেখানে যায়। আর কৃষ্ণাকে যখন দেখব, মৃগ চর্ম ও বলকল ধারিণী কৃষ্ণাকে দেখে তৃপ্ত হন এবং ঐশ্বর্যের দ্বারা কৃষ্ণকে ক্রোধ তপ্ত করে দেব। জনমেজয় দুর্যোধনকে এই সব কথা বলে কর্ণ ও শকুনি চুপ করে থাকে, দেখি কি বলে। রাজা দুর্যোধন তখন বলল, হে কর্ণ, তুমি যা বলছো আমারও মানে এইরকমই করার ইচ্ছা। পাণ্ডবরা বলকল ও মৃগচর্ম পরিহিত হয়ে যে ভিখারির মতো আছে, আহা, ওদের দেখলে আমার আত্মাটা একেবারে পরিতৃপ্ত হয়ে উঠবে। কেমন দুষ্ট! আর সারা পৃথিবীর রাজ্য পেলেও আমি তত আনন্দ পাবো না ওদের ভিখারির বেশে যখন দেখবো বসে আছে। এর থেকে বেশি প্রসন্ন আমার আর কিসে হতে পারে, যদি দ্রৌপদীকে গেরুয়া বসন বস্ত্র পরে আমি দেখতে পাই তাহলে আমি ভীষণ খুশি হব। আমি দ্বৈত ছলে সেই দ্বৈতবনে যাব, মানে কোনো একটা ষড়যন্ত্র করে আমি সেই দ্বৈতবনে যাব। এবং মহারাজ আমাকে অনুমতি দেবেন কি না, মানে তার অন্ধ পিতা, সেটাই চিন্তা। তুমি মাতুল শকুনি এবং দুঃশাসনের সঙ্গে পরামর্শ করে এমন একটি উপায় বের করো যাতে আমি সেই দ্বৈতবনে যেতে পারি। বললেন, ঠিক আছে, রাত্রি শেষ হয়ে যাবে, ঠিক সে সময় তিনি গিয়েছেন। এবারে কর্ণ হেসে দুর্যোধনকে বললেন, রাজন, দ্বৈতবনে যাওয়ার আমরা একটা উপায় বার করেছি, শয়তান তো সে মধ্যরাত্রে গিয়েছে বুদ্ধি বের করে। শুনুন, আমরা গরুর পাল, আমাদের যে রাজ্যের যে গাবি সকল তা সেই দ্বৈতবনের নিকটে এসেছে, তা আমরা সেই দ্বৈতবনে সেই গাবি সকলকে পরীক্ষণ নিরীক্ষণ করতে যাব এবং আমরা সেই সমস্ত গাভি গণনা করব। এই অভিপ্রায়ে আমরা সেই ঘোষ যাত্রার ছলে আমরা যেখানে দ্বৈতবনে পাণ্ডবগণ সরোবরের তীরে পর্ণ কুটির রচ তৈরি করে আছে সেখানে যাব। বলছেন যে হ্যাঁ, এটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। বৈশম্পায়ন ঋষি বললেন, হে জনমেজয়, এই রূপ পরামর্শ করে তারা রাজা ধৃতরাষ্ট্রের কাছে গেলেন। সকলে ধৃতরাষ্ট্রের কুশল সংবাদ দিলেন। ধৃতরাষ্ট্র সুখ সুবিধার জন্য জিজ্ঞাসা করলেন যে, ঠিক আছে, তোমরা যদি যেতে চাও তাহলে দেখি। তার আগে শকুনি আরেকজন গোয়ালাকে ঠিক করেছে যে গাভী দেখাশোনা করে, তার নাম হচ্ছে সামঙ্গ। তা সেই সামঙ্গকে বলা ছিল তুমি এই সময়ের মধ্যে আসবে। সামঙ্গে গিয়ে দণ্ডবত প্রণাম করে বলছেন, মহারাজ, আমরা সেই সমস্ত গাভী আপনার রাজ্যের যত গাভী সব একত্রিত করেছি, এক জায়গায় আছে। অতএব আপনি যদি সেখানে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন তাহলে এখন যেতে পারেন, সেখানে আমাদের রাজ্যের বহু গাভী। বলছেন, আমি আর কি করে যাব। ঠিক আছে, এই শকুনি এবং আমার পুত্র দুর্যোধন, দুঃশাসন আদি তারা যখন যেতে চাইছে তাহলে তারাই যা। এবারে একটি সুতো পেয়ে গেলেন, তারপরে চললেন। গাভী গণনা, গোবৎস গণনা, তাদের স্বাস্থ্য পরীক্ষা করতে লাগলেন। আর দুর্যোধন ওখানে গিয়ে মানে খুব সুন্দরভাবে এদিক ওদিক ভ্রমণ করতে থাকল। আর তারা যেতে যেতে খুব হাসি ঠাট্টা তামাশা করে চলেছেন, সেই পাণ্ডবগণকে কিভাবে হারিয়েছেন সেই সব বলছে। আর তারা চতুরঙ্গিনী সেনার সঙ্গে অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে গেছে যে সময় পেলে তাদের কেটে ফেলবে, মেরে দেবে সুযোগ পেলেই। এই অভিপ্রায় সেখানে গিয়েছে। এবারে সেখানে গিয়ে তারা ইতস্তত ভ্রমণ করতে করতে অকস্মাৎ কি করল, তারা সেই দ্বৈতবনের মধ্যে প্রবেশ করার পূর্বেই যে সরোবরটি আছে সেই সরোবরটি দেখা গেল। সরোবরে যখন প্রবেশ করতে গেল সেখানে গন্ধর্বরা তাদের বাধা দিল, বলল, না, তোমরা এই দ্বৈতবনে প্রবেশ করতে পারবে না। কেন? বলছেন, আমাদের চিত্রসেন সে এখন স্নানকেলি করছে, অতএব এখানে কারো প্রবেশ চলবে না। সেই সমস্ত সৈন্য সামন্তগণ গিয়ে এই দুষ্ট দুর্যোধন, শকুনি, কর্ণাদিকে বলল। তারা বলল, এত বড় সাহস, চলো আমরা যাব। বলছেন, দেখো ভালো হবে না। বলছেন, ভালো কি মন্দ সে আমরা বুঝে নেব। এবারে একে অপরের মধ্যে তর্ক বিতর্ক আরম্ভ হল। তর্ক বিতর্ক আরম্ভ করতে করতে তারা হাতাহাতি আরম্ভ করলো, অস্ত্রশস্ত্র নিয়ে লেগে পড়ল, তারপর সে ভয়ঙ্কর যুদ্ধ। গন্ধর্বেরা স্বাভাবিকভাবেই তারা বলবান, তা তাদের সঙ্গে পারা খুবই মুশকিল হয়ে উঠল। তারপরে সেখানে এই মহারথীগণ গিয়ে উপস্থিত হল, দুর্যোধন, শকুনি, কর্ণ, দুঃশাসন, আরো আরো তার ভাইয়েরা। তারা সেখানে উপস্থিত হয়ে মানে ভীষণভাবে যুদ্ধ করা আরম্ভ করল। তাতে গন্ধর্ব যত ক্ষতি হলো না হলো তার অনেক অনেক গুণে তারা একেবারে ধ্বংস হয়ে আসলো। প্রায় সৈন্য সামন্ত অনেক মারা গেল, দুর্যোধনের যত সেনা আদি ছিল। আর এইভাবে অন্তিম সময়ে যুদ্ধ করতে করতে এই চিত্রসেন সে এই দুর্যোধনকে একেবারে এমনভাবে বাণ প্রহার করল এবং তার সেই রথকে এমনভাবে ভেঙে দিল সে পড়ে মূর্ছা প্রাপ্ত হল। এইভাবে শকুনি আর তার যে সমস্ত ভাইয়েরা ছিল তাদের বেঁধে ফেলল। কর্ণ তার অনেক পরাক্রম দেখালো কিন্তু সেও শেষ সময়ে পালিয়ে গেল, যে তো পারা যাবে না, মেরে ফেলবে। আর অপরদিকে তার মানে দুর্যোধনের যে সমস্ত মন্ত্রী ছিল তারা তো একেবারে কারো হাত, কারো পা, কারো মাথা প্রায় সব ক্ষতবিক্ষত। তারা তখন ওই বনের মধ্যে ছোটাছুটি আরম্ভ করতে করতে গিয়ে দেখছেন পর্ণ কুটিরের মধ্যে সেখানে মহারাজ যুধিষ্ঠির তিনি একটি যজ্ঞ করছিলেন, ছোটখাটো যজ্ঞ। সেখানে গিয়ে তাদের তারা হাত পা ধরে বলছেন, মহারাজ আজ আমরা বড়ই বিপদপন্ন, সেই দুর্যোধন শকুনি এবং অন্যান্য ভ্রাতাদের বন্দি করেছে আর তাদের পুত্রবধূদেরও বন্দি করেছে, তা আপনি কিছু একটি করুন, আপনার শরণাপন্ন আমরা। তারা একেবারে খুব বিনয়ের সুরে তারা এই সমস্ত কথা বলা আরম্ভ করল। এই সমস্ত কথা যখন বলছে সে সময় ভীম এসে খুব হাসছেন, বলছেন দেখেছ আমাদের সঙ্গে চলো না, শাস্ত্রে বলেছে যে দুষ্ট ব্যক্তিদের মানে যদি নির্বল ব্যক্তিরা কিছু না করতে পারে তাহলে ঈশ্বর কোনো না কোনো একটা রাস্তা বের করে দেন, তা খুব ভালো হয়েছে। ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, ভ্রাতা ভীম এমন কথা বলতে নেই। তা বলছেন, দাদাশ্রী কোন কথাটা যে বলতে হয় সে আমি আজ পর্যন্ত শিখতেই পারলাম, আমি যেটা বলি সেটাই তো আপনি বলেন যে এটা বলাটা ঠিক হয়নি, তা এখন কি আমি ক্রন্দন করব না কি করব। তা মাথায় হাত দিয়ে বলছেন, না না দেখো কিছুই হোক সেই দুর্যোধন সে তো আমাদেরই ভাই এবং তার পুত্রবধূদের গন্ধর্বেরা হরণ করেছে, এটা আমাদের বংশের কলঙ্ক। তা বলছেন, কেন দ্রৌপদীকে উলঙ্গ করছিল, ওটা বোধহয় বংশের সম্মান। ভীমসেন আবার কথা বল, আবার খানিকক্ষণ পরে তিনি চিন্তা করেন, ধর্মরাজ বলে কথা আর আমার বুদ্ধিটা একটু মোটা আছে, এই চুপ করেই থাকা ভালো বোধহয়। ভীমসেন ভেতরে ভেতরে খুব খুশি, তিনি চুপ হয়ে একদম চুপ হয়ে গেলেন। তিনি ভীম তো আছেন, অর্জুন নকুল আর সহদেব চার ভাইকে এক জায়গায় ডাকলেন, ডেকে বলছেন যে যাও তোমরা আজ দুর্যোধনকে উদ্ধার করো এবং তার পুত্রবধূদের সেই যক্ষের সেই যে গন্ধর্বেরা যে বন্দী করেছে তাদের মুক্ত করে এসো। ভীমসেন বলছেন, মনে মনে ভাবছেন যে আমাদের ধর্মরাজ এই যুধিষ্ঠির বড় দাদা ইনি খুব ভালো, আবার বলছেন ছাড়াতেও যেতে হবে, ঠিক আছে আদেশ পালন করতেই হবে। সকলে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হলেন। অর্জুন তিনি সেখানে প্রতিজ্ঞা করলেন যে আমি এই প্রতিজ্ঞা করলাম গন্ধর্ব হোক আর যে কোনো দেবতাই হোক না কেন আমি মহারাজ যুধিষ্ঠিরের আজ্ঞা পালন করার জন্য যাচ্ছি এবং আমি প্রতিজ্ঞা করছি তারা যত বড় বীর হোক না কেন আমি তাদেরকে ঠিক মুক্ত করে নিয়ে আসব। এই আশ্বাসন পেয়ে অন্যান্য যারা যুধিষ্ঠির মহারাজের শরণাপন্ন হয়েছিলেন তারা তো খুব মানে খুশি হলেন যে অর্জুনের দ্বারাই সম্ভব। ভীমকে বললেন যে ভাই ভীম তুমি ক্রোধ করো না, আমরা ক্ষত্রিয়, আমাদের একেবারে যদি সর্বনাশ করার পরেও কেউ যদি আমাদের শরণাগত হয় তাহলে তাকে ক্ষমা করতে হয়। বলছেন ঠিক আছে দাদাজি, যেমন আদেশ। তিনি হাত জোড় করে প্রদক্ষিণ করে সকলে চললে। আর বলছেন শোনো শোনো, তোমরা গিয়ে যেন একবারে মারকাট আরম্ভ করো না, তোমরা গিয়ে অনুরোধ করবে, অনুরোধ যদি তারা না মানে তাহলে অল্প বিক্রম দেখিয়ে তাদের মুক্ত করবে। বলছেন ঠিক আছে। প্রথমে যে সমস্ত যোদ্ধাগণ ছিলেন তারা পাণ্ডবগণকে এই চারজনকে দেখে তারা বলছেন কি আশ্চর্য, আমরা তো দেবরাজ ইন্দ্রের ইচ্ছানুসারে এখানে এসেছি আর এই পাণ্ডব চতুষ্টয় পাণ্ডবগণের মধ্যে যে চারজন পাণ্ডব তারা কি করে এখানে আসলো। ধনুর্ধারী অর্জুন তিনি বললেন, হে গন্ধর্বগণ আমরা এখানে এসেছি কি জন্য, আমাদের ভ্রাতা ধর্মরাজ যুধিষ্ঠিরের আজ্ঞা পালন করতে। তার আজ্ঞা হচ্ছে যে এই দুর্যোধন এবং তার ভাইয়েদের এবং তার পত্নীদের মুক্ত করার জন্য। তা আমরা অযথা কারণে যুদ্ধ করতে চাই না, হয় আপনারা ছেড়ে দিন আর তা না হয় আমাদের বিক্রম দেখাতেই হবে। গন্ধর্ব সেনাগণ তারা বললো, ঠিক আছে দেখাও বিক্রম। আবার যুদ্ধ আরম্ভ হলো, ভয়ঙ্কর যুদ্ধ। ঠিক সে সময় এই চিত্রসেনকে, যিনি অর্জুনকে সঙ্গীত কলাবিদ্যা শিখিয়েছিলেন তিনি, এবারে সে তো অর্জুনের পরাক্রমে আর ভীমসেন তিনি যখন মানে তীর নিক্ষেপ করছেন আর নকুল সহদেব, সমস্ত গন্ধর্বগণ একেবারে ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত প্রায় অবস্থা হয়ে যাচ্ছে। সে সময় চিত্রসেন কি করলো, তাদেরকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে স্বর্গে। বলছেন তোমাদের বিচার দেবরাজ ইন্দ্রই করবে। অর্জুন দেখল যে এই গন্ধর্বেরা তারা তো মুক্ত ব্যক্তিদের মানে দুষ্ট দুর্যোধন আদিকে তারা তো উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। তা তিনি এমনভাবে ব্যূহ রচনা করলেন এই স্বর দ্বারা, তীর দ্বারা, যে সেখান থেকে আর কেউ যেতে পারল না, সকলেই নিচে নেবে চলে আস। চিত্রসেনকে দেখে অর্জুন বললেন যে হে চিত্রসেন, একদিকে আপনি আমার মিত্র, অপরদিকে শিক্ষাগুরু, তা আপনি তাদের বন্দি করে কেন নিয়ে যেতে চাইছেন? বলছেন হে মিত্র অর্জুন, আমি এখানে আমি নিজের ইচ্ছায় আসিনি। দেবরাজ ইন্দ্র তিনি পূর্ব থেকেই জানতে পেরেছিলেন যে দুর্যোধন তোমাদের কিছু অনিষ্ট করার জন্য এখানে আসবেন, তাই আমরা যথাসময়ে তার আদেশ পালন করার জন্য এখানে এসেছি যে তারা তোমাদের মানে অল্প সংখ্যক দেখে হয়তো তোমাদের আক্রমণ করবে। তাই দেবরাজ ইন্দ্র আমাদের পাঠিয়ে বলেছিলেন যে তোমরা সেই কৌরব সেনাদের সঙ্গে যুদ্ধ করে এই দুষ্টগণকে বন্দি করে আমার কাছে নিয়ে আসবে, আমি তাদের প্রাণদণ্ড দেব। পরম ধর্মাত্মা অর্জুন বললেন হে মিত্র চিত্রসেন, এ কথা শুনে আমি বাস্তবিকই খুশি হয়েছি, কিন্তু আমার পিতা তিনি আমাদের কাছে ভগবান সদৃশ, অতএব তার আজ্ঞাকেই আমি শ্রেষ্ঠ মনে করি। বলছেন ঠিক আছে, আমিও আপনার দাদাশ্রীর কাছে যেতে চাই এবং আমি আমার মতকে ব্যক্ত করব, তারপরে তিনি যা বলবেন তাই হবে। এবার এই বন্ধন দশায় আবদ্ধ দুর্যোধন, দুঃশাসন, শকুনি, আরো আরো যে সমস্ত যোদ্ধাগণ ছিলেন তারা সেখানে বন্ধন দশায় সেখানে গিয়ে উপস্থিত হয়েছে, টেনে নিয়ে গেছে। তাদেরকে পেছনে রেখে চিত্রসেন বললেন দণ্ডবাদ প্রণাম জানিয়ে, হে মহারাজ, আমরা আপনাদের মঙ্গলের জন্য এই যে দুষ্টগণকে আপনি দেখতে পাচ্ছেন এরা এই ঘোষপল্লীতে এসেছে কি জন্য, আপনাদের বধ করার অভিপ্রায়। আমাদের রাজা দেবরাজ ইন্দ্র তিনি পূর্ব থেকেই জেনে যান, তিনি আমাদের এই সৈন্য সামন্ত নিয়ে এখানে প্রেরণ করেছেন যাতে আপনাদের কারো ক্ষতি না হয়, সেজন্য আমরা দেবরাজ ইন্দ্রের আজ্ঞাতে যুদ্ধ করেছি, তাদেরকে পরাজিত করে আমরা বন্দি করেছি, আমরা এই দুষ্ট দুর্যোধনের সঙ্গে সকলকে নিয়ে চলে যাব, সেখানে তিনি তাদের প্রাণদণ্ড দেবেন। বলছেন না তা হবে না, ওরা আমাদের যতই ক্ষতি করুক না কেন, ওরা আজ আমার শরণাপন্ন। দেবরাজ ইন্দ্রকে আমি কোটি কোটি প্রণাম জানাই, তিনি আমার প্রতি এই যে ভাব বা আমার প্রতি তার যে দৃষ্টি আছে এতে আমি কৃতার্থ। তাকে আমার দণ্ডবাদ প্রণাম জানিয়ে বলবেন যে আমি তাদের মুক্ত করার জন্য আদেশ দিয়েছি। বললেন ঠিক আছে আপনার যেমন ইচ্ছা। ভয়ঙ্কর যুদ্ধের পরে অর্জুনের পরাক্রমে তারা আর আকাশে উড়ে যেতে পারল না। এই সমস্ত দিব্য বাণ যখন প্রয়োগ করেছে সেখানে মানে এই দুষ্ট দুর্যোধন নিজে দেখেছে, কি আশ্চর্য, অর্জুনের কি পরাক্রম। সে যখন সিংহনাদ করছে, সমস্ত গন্ধর্বগণ আর পথ খুঁজে পাচ্ছিল না, বলছেন ছেড়ে দাও। গন্ধর্বগণ বিদায় নিয়ে স্বর্গাদিতে গমন করলেন। আর সেখানে অজাত শত্রু মহারাজ যুধিষ্ঠির তখন মানে তাদের মুক্ত করে দিলেন। সে সময় দুর্যোধন মাথা নিচু করে, তার আর মুখ থেকে কোনো শব্দ নেই। তিনি ধর্মরাজ যুধিষ্ঠিরকে দণ্ডবাদ প্রণাম করে বললেন, হে মহারাজ, আজ আমি আপনার কাছে বাস্তবিকই পরাজিত হলাম। আমি খুব লজ্জিত, আমি আপনার সামনে কোন মুখে কথা বলি? আপনি আমাকে ক্ষমা করে আপনি আপনার রাজ্য ফিরিয়ে নিন। ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, হে দুর্যোধন, তোমরা আজ আমার শরণাপন্ন, তোমার সৈন্যেরা এবং তোমার মন্ত্রীরা আমার শরণাপন্ন হওয়ায় আমি তোমাদের রক্ষা করেছি। তুমি আমার পুনরায় রাজ্য ফিরিয়ে নিতে বলছো, কিন্তু আমি তো আমার সেই শর্ত পূরণ না হলে রাজ্য গ্রহণ করতে পারি না। অতএব সেই সময় আসুক, সেই সময়, সময়ের কারণে অনেক সময় মতের পরিবর্তন হয়, অতএব সেই সময় দেখা যাবে। সেই সময় আমি যা কিছু করার আমি চিন্তা করে দেখব, এখন তোমরা যাও। সেখান থেকে নির্লজ্জের মতন দুর্যোধন আদি শকুনি আদি তারা মাথা নিচু করে আসতে থাক। পথে আসতে আসতে কর্ণ তো একবারে বেদম প্রহারিত হয়ে সে পলায়ন করছিল, রক্তাক্ত শরীর। তারা যখন দেখলো এরা সকলে রথে করে পুনরায় ফিরে আসছে, কর্ণ গিয়ে বলছে যে, হে মিত্র দুর্যোধন, তোমার পরাক্রম আজ কেমন, যে আমি সেই গন্ধর্বদের কাছে কিছু করতে পারলাম না, আমি পালিয়ে আসলাম, কিন্তু আজ তুমি তাদের সঙ্গে যুদ্ধ করে তুমি আজ ফিরে আস। বলছেন কর্ণ, এ আমার পরাক্রম নয়, এ তো অর্জুনের পরাক্রম। বলছে কি বলছো গো? বলছে হ্যাঁ, তারাই আমাদের আজ তাদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করে এবং তাদের অভিপ্রায় ছিল আমাদের স্বর্গে নিয়ে গিয়ে বলি দেবে দেবরাজ ইন্দ্র, কিন্তু তাও করতে দিল না। আমার আজ এত লজ্জা মনে হচ্ছে যে আমি যদি সেই পাণ্ডবগণের দ্বারা রক্ষিত না হয়ে পৃথিবী যদি ফেটে যেত, তাহলে আমি সেই ফাটার ভিতরে ঢুকে যেতাম। আমার মাথায় যদি বজ্রপাত হতো, তথাপি আমি সম্মানের সঙ্গে মরতে পারতাম, কিন্তু আজ আমি তাদের দ্বারা রক্ষিত, আমি ছল কপট অবলম্বন করে তাদের রাজ্য থেকে চ্যুত করে ভিখারির মানে বেশ ধারণ করিয়ে সেই ভিখারির যে নিয়মকানুন তার মধ্যে আমি তাদের ঠেলে ফেলে দিয়েছি। আজ আমার নিজের প্রতি ধিক্কার মনে হচ্ছে। এই কথা বলতে বলতে কি করলো সেই চতুরঙ্গিনী, যে সেনা তাদের মধ্যে যারা জীবিত ছিল তাদেরকে নিয়ে চললেন, এবং যেতে যেতে সেই শ্যামল সরোবর নামক একটি মানে সরোবর আছে, সেখানে বিশ্রাম করলেন। এবার সেখানে বিশ্রাম করে তিনি মানে এত দুর্যোধন অত্যন্ত মানে চিন্তাক্লিষ্ট হয়েছিলেন, পুনরায় তিনি দুঃশাসনকে বললেন এবং শকুনি আদি মন্ত্রীবর্গকে বললেন যে আমি আর বেঁচে থাকতে চাই না, এর থেকে গন্ধর্বগণ যদি আমাকে হত্যা করত তাতে আমার কোনো ক্ষতি ছিল না, আমি এইখানেই অন্ন জল ত্যাগ করে অনাহারে আমার শরীরকে আমি বিনষ্ট করে দেব, আমি মারা যাব। তিনি আর কি বললেন, ওই মানে দুঃশাসনকে বলছেন যে তুমি হস্তিনায় ফিরে যাও এবং মহারাজকে বলবে যে আমি ভীষ্ম দ্রোণ কৃপাচার্য অশ্বত্থামা বিদুর সঞ্জয় বাল্লিক ভূরিস্ত্রবা এবং যত প্রবীণ বৃদ্ধ ব্রাহ্মণরা আমাকে মানে কি বলবেন, আমি যে তাদের দ্বারা রক্ষিত হয়েছি, অতএব আমি আর ফিরে যেতে চাই না। দুঃশাসনকে বললেন যে হে দুঃশাসন, তুমি আমার পরিবর্তে রাজা হয়ে আমি এখানেই মানে অনশন করে মানে না খেয়ে এখানেই মারা যাব। আচমন করে তিনি বসে পড়লেন। সেখানে দুর্যোধনকে শকুনি কর্ণ দুঃশাসন আদি তাকে অনেক প্রকার বোঝালেন। সুবলপুত্র শকুনি অনেক বুঝিয়ে তাকে কিছুই করতে পারলেন না, বললেন না আমি এখানেই মারা যাব, আমি আর ফিরে যাব না, তারা আর সেখান থেকে যেতে পারে না, তারা সেখানেই ডেরা দিয়ে বসে মানে সকলে শিবিরের মধ্যে অপেক্ষা করছে, দেখা যাক কি হয়, বুঝিয়ে সুজিয়ে কোনো প্রকারে নিয়ে যেতে হবে। কিন্তু সে কোনো প্রকারেই বুঝতে রাজি নয়। এমতাবস্থায় তিনি সেখানে আচমন করে একবারে চুপ করে বসে থাকল। আর বৈশম্পায়ন ঋষি জনমেজয়কে বলছেন, হে রাজন, দুর্যোধনকে এইভাবে তার সুহৃদ ভাই মন্ত্রী ও বন্ধুবান্ধবরা বহুভাবে বোঝালেন, তার সত্ত্বেও কিন্তু তিনি তার প্রতিজ্ঞা থেকে এক পাও সরলেন না। তিনি কুশ ও বলকল ধারণ করে স্বর্গপ্রাপ্তির আশায় বাক সংযম করে উপবাস ও নিয়মাদি পালন করতে লাগলেন। একেবারে মৌন হয়ে গেলেন, যে যা বলে বলুক আর যাবেন, না খেয়ে প্রাণ ত্যাগ করার সিদ্ধান্ত নিল। এবারে দুর্যোধনকে প্রায় উপবাসন রত দেখে দেবতাদের কাছে পরাজিত হয়ে পাতালবাসী যে সমস্ত অসুরবান ছিল তারা চিন্তা করলো, এই দুর্যোধনই আমাদের জাতের লোক ছিল বোধহয়, তার স্বভাব আমাদের সঙ্গে মানে অনেক মিল আছে, অতএব সেই হচ্ছে আমাদের জাতি, তা সে যদি আজ না খেয়ে মরে যায় তাহলে আমরা কার শরণাপন্ন হব, তারা দেবরাজ ইন্দ্রের ভয়ে আর সে কার্তিক তাদের এমনভাবে মানে প্রহার করেছে তারা সব গিয়ে পাতালে ঢুকে, আর দুর্যোধন প্রাণ ত্যাগ করবে এই কথা তারা জানতে পেরে দেবগুরু বৃহস্পতি আর দৈত্যগুরু শুক্রাচার্য তারা মানে অথর্ব বেদ থেকে একটি মানে যজ্ঞের বিধান তারা বলেছিল, তারা সেটা জানত, তারা সেই যজ্ঞ করতে আরম্ভ করে দিল সঙ্গে সঙ্গে। এবার দেখতে দেখতে সেখান থেকে ভয়ঙ্কর এক রাক্ষসী তিনি সেই যজ্ঞ কুণ্ড থেকে উৎপন্ন হলেন, যার শরীরটা একেবারে জাজ্জল্যমান জ্বলছে, তার নাম হচ্ছে কৃত্তা। কৃত্তা উৎপন্ন হলেন, বিশাল বিকট শরীর, সেই কৃত্তা উৎপন্ন হয়ে তিনি সেই অসুরগণকে বলছেন যে হে প্রভুগণ আমি এখন কি করি, বলছেন যাও সেই মর্তে শরীর ত্যাগ করার জন্য প্রায় উপবেশনরত আমাদের রাজা দুর্যোধন সে বসে আছে, তাকে অপহরণ করে নিয়ে এসো। তাকে অপহরণ করে নিয়ে গিয়ে কি করলেন, তাদের সেই পাতালপুরীতে নিয়ে গেলেন, সেখানে গিয়ে যখন তাকে নিয়ে গেছে সে অজ্ঞান হয়ে গেছে, সেখানে যখন চক্ষু খুলল সেখানে দেখতে সব রাক্ষস, বড় বড় রাক্ষস। দুর্যোধন বলছে আমাকে এখানে কি করে কেন নিয়ে আসলেন আপনারা, তো বলছেন আরে আপনি তো আমাদের দলের লোক, আমরা আপনার দলের লোক, আমরা এখানে এনেছি যে এই যে আপনি আজ আত্মহত্যা করতে চলেছেন, শাস্ত্রে বলেছে তাদের অধোগতি হয় যারা আত্মহত্যা করে, অতএব আপনার মতন বীরের এইভাবে না খেয়ে মরা এ তো কোনো শাস্ত্রেই লেখা নেই, তুমি বল পরাক্রমে আজ যুধিষ্ঠিরাদি পাণ্ডবগণকে একবারে বনবাসে পাঠিয়েছ, এটাই ঠিক, আমরা তোমার সঙ্গে আছি, তোমার কোনো চিন্তা নেই, আর তুমি মনে মনে চিন্তা করো সেই যে মানে ভীষ্মদেব দ্রোণাচার্য এবং কৃপাদি কৃপাচার্য আদি তারা তো পরম ধার্মিক, অতএব তোমার সঙ্গে থেকে তারা যুদ্ধ পাণ্ডবদের বিরুদ্ধে করবেই না, এটাই তো তোমার অভিপ্রায়, বলছেন হ্যাঁ এটা তো ঠিক কথা। দেখুন এখানে সিদ্ধান্ত কথা কি বলেছেন, যেটা আমাদের হয়তো অনেকেরই জানা নেই, কিন্তু মহাভারতে পরিষ্কার করেছে। এখানে সিদ্ধান্ত কথা বলতে গিয়ে আমাদের আমরা অনেক সময় মানে প্রশ্ন করি বা এটাই জানি যে এই পিতামহ পরম ধার্মিক সেই ভীষ্মদেব, সেই কৃপাচার্য, সেই দ্রোণাচার্য, তারা তো পরম ধার্মিক, তাহলে এদের সঙ্গে এদের পক্ষ নিয়ে এই দুষ্টগণের পক্ষ নিয়ে তারা কেন যুদ্ধ করলেন? আমরা বলি না, তারা তো তাদের অন্ন খেয়েছিল, সেই অন্নের গুণটা যাবে কোথায়? কিন্তু এটাও একটা নীতিশাস্ত্রের কথা, কিন্তু বাস্তবিক কথা হলো সেই যে পাতালবাসীগণ যে সমস্ত রাক্ষস রাক্ষসীরা ছিল তারা বলল তোমাদের চিন্তা নেই, হে রাজন, হে দুর্যোধন, তোমার কোনো চিন্তা নেই, এনারা পরম ধার্মিক হলে কি হবে, আমরা মায়াবী, আমরা তাদের শরীরের মধ্যে প্রবিষ্ট হয়ে তাদের বুদ্ধি বিকৃতি করে দেব। তারা নিজেদের বুদ্ধি যথাযথভাবে কাজে লাগাতে পারবেন, আমরা তাদের মধ্যে প্রবেশ করব। অতএব তোমার পক্ষ নিয়ে এই সমস্ত বৃদ্ধ যে সমস্ত মহারথীরা আছেন, যাদের সামনে দেবতারা পর্যন্ত যেতে ভয় পায়, তারা তোমার পক্ষ নিয়ে যুদ্ধ করবে, এই আমরা কথা দিলাম। তা এই যে মানে পিতামহ ভীষ্মাদি যারা ধার্মিক ব্যক্তিগণ ছিলেন তাদেরকে বুদ্ধি মানে বিকৃতি করে রেখেছিল এই রাক্ষসেরা, এই কথা শুনে দুষ্ট দুর্যোধন বললেন ঠিক আছে, তাহলে আর চিন্তা নেই, এই যে সব বৃদ্ধ মহাত্মাগণ তাদের পরাক্রম আমিও জানি, তা তাদের বুদ্ধি যদি ভ্রমিত করতে তোমরা পারো তাহলে আমি মানে প্রায় উপবেশনরত হয়ে আমি যে প্রাণ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি সেই সিদ্ধান্ত বাদ দিলাম। দেখতে দেখতে সেই কৃত্তাকে দিয়ে রাক্ষসগণ আবার কি করলো, তাকে এই মর্তে যেখানে তপস্যা মানে উপবেশন করেছিলেন সেখানে নিয়ে আসলো। এবারে শকুনি আবার এসে বলছে দেখো এখনো সময় আছে, তুমি এমন করো না। বলছেন ঠিক আছে আমি আপনাদের কথা মেনে নিলাম। খানিকক্ষণ তো চুপ করে বসে থাকলো, মনে করলো আমি বোধ হয় স্বপ্ন দেখলাম। তারপরে বলছেন না স্বপ্ন তো নয়, এ তো ঠিক কথা বলেছে। বলছেন ঠিক আছে চলো। এবার সেই সমস্ত চতুরঙ্গিনী সেনার সঙ্গে তিনি পুনরায় মানে রাজধানীতে ফিরে যাচ্ছেন আর চিন্তা করছেন যে এখন কি করা যায়। পাণ্ডবদের অজ্ঞাতবাস শেষ হওয়ার পরে তারপরে তো কিছু করব। সে সময় কর্ণ বলে উঠল আরে লুকিয়ে তারা থাকবে কোথায়, ওই রকম দস্যুর মতো তাদের চেহারা, মানে উপহাসমূলক বলছেন লুকিয়ে যেখানে থাক না কেন আমি খুঁজে বের করে দেব, তাহলে আবার 12 বছর বনবাস যাবে, তারপরে কদিন পরে বুড়ো হয়ে যাবে আর কোথাও যেতেই পারবে না, অতএব বনে বনেই তারা বাস করল, আমি কথা দিলাম তাদের আমি খুঁজে বের করে দেব। আর কর্ণের কথায় এবং দুঃশাসনের বহু অনুনয় বিনয়ে সেই দৈত্যদের কথা স্মরণ করে দুর্যোধন সে কি করল, মানে পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করার সিদ্ধান্তে উপনীত হয়ে তারা সেখান থেকে হস্তিনাপুরের দিকে যাওয়ার জন্য বহু রথ হাতি ঘোড়া এবং পদাতিক যুক্ত তার চতুরঙ্গ সেনা প্রস্তুত করার নির্দেশ দিলেন। তারা তখন মনে মনে ফন্দি এঁটে ফেললেন যে আমরা এবার তো পাণ্ডবদের মানে পরাজিত করতেই পারব, কেমন দুষ্ট। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে যারা দুষ্ট ব্যক্তি এদের বুদ্ধি কদাপি শুদ্ধ হয় না, এরা লোকের দ্বারা যতই উপকৃত হোক ও ভুলে যায়, ভুলে গিয়ে ঠিক নিজের সত্তাকেই মেনে চলবে, সব আমি, কোনো কিছু করলেই সেখানে আমি, আবার যখন বিপদে পড়ে তখন সে ছুঁচোর মতন হাত জোড় করে, এই দুর্যোধন যেমন ছুঁচোর মতো হাত জোড় করে যুধিষ্ঠির মহারাজকে দণ্ডবাদ প্রণাম করলো, বিপদে পড়লেই বলবে এটা ভুল হয়ে গেছে, ইস ওটা করলে ভালো হতো। তা এই প্রকার দুর্যোধন স্বভাব বিশিষ্ট যে সমস্ত ব্যক্তি তাদের থেকে সর্বদা দূরে থাকত। এবারে তারা সেই চতুরঙ্গিনী সেনা কিছু তো মারা গিয়েছিল আর বাকি যারা ছিল তারা সেই গঙ্গার প্রবাহের মতো তারা হস্তিনাপুরের দিকে এলো। এবারে হস্তিনাপুরের দিকে এসে সেখানে সেই অন্ধ ধৃতরাষ্ট্র এই কথা বিদুরাদির থেকে জেনে গেল। বিদুর তিনি অন্ধ ধৃতরাষ্ট্রকে বলছেন হে মহাত্মন, দেখুন, যাকে আপনারা কপট দুটো ক্রীড়ায় পরাজিত করেছেন, দ্রৌপদীকে অসম্মান করেছেন, আপনি যদি চাইতেন তাহলে এ কখনো হতো না, কিন্তু আপনার বুদ্ধির তো কোনো ঠিক নেই, আপনি কখন কি বলেন আর কখন যে কি করেন তা তো ভগবানও বুঝতে পারেন, আপনার মনে যা আসে তাই বলেন, আর আমি পাগলের মতন ধর্ম উপদেশ করি। আজ আপনাদের দ্বারা লাঞ্ছিত হয়ে আপনাদের সেই কপট দুটো ক্রীড়ায় আপনারা পরাজিত করে তাদের মানে সেই ভিখারির বেশ ধারণ করিয়ে বনতে বনান্তরে তাদের কত কষ্ট প্রদান করেছে। আপনার পুত্র এই দুষ্ট দুর্যোধন সে যখন জন্ম নিয়েছিল আমি তখনও বলেছিলাম যে ওর গালে এক মুঠো লবণ পুরে দিয়ে মেরে দাও, ঝঞ্ঝাট ক্ষত শেষ হয়ে যেত, তাও আপনি করলেন না। তার জন্ম হওয়ার সঙ্গে সঙ্গেই আমি বুঝতে পেরেছিলাম যে চতুর্দিকে ভয়ঙ্কর উৎকট শব্দ, কোথাও আগুন লেগে যাচ্ছে, কোথাও ভীষণ মানে ঝড় আরম্ভ হয়েছে, সমস্ত কাক পেঁচক শকুন তারা চিৎকার করছে। আমি তখনই বলেছিলাম যে আপনি একে মেরে ফেলুন, এ হচ্ছে বংশের কুলাঙ্গার। বিদুর যখন কথা বলে একবার তীর, তার শোনার ইচ্ছা না থাকলেও জোর করে শোনাচ্ছে। তিনি বলছেন, ওহো পাণ্ডবগণের দয়ার কথা আর কি বলবো, তারা বাস্তবিকই ভালো লোক, আর আজ আমার পুত্রকে তারা প্রাণ দান করলো, না না এমন করা ঠিক হয়নি। এই যারা দুষ্ট হয়, যাদের অভিসন্ধি ভালো নয়, ওদের ধর্ম কথা বললে দেখবেন মাথা নেড়ে টেড়ে সাধারণ লোক মনে করবো, ওহো এ তো খুব ভক্তিমান হয়েছে দেখছি, এ তো খুব ভক্তি, এ বোধ হয় খুব পাল্টে গেল, কিন্তু দুষ্ট জীবনে শুধরায় না। যখন ধর্মের দণ্ডটি পড়ল সেই সময়ের জন্য সে মনে করছে যে না আমার এটা ঠিক নয় ওটা ঠিক নয়, ঠিক সেই প্রকার দশা এই অন্ধ ধৃতরাষ্ট্রের হয়ে থাকে। এইভাবে তিনি যখন বললেন, তিনি বাস্তবিকই সেই সময়ের জন্য এমনভাবে অনুতপ্ত প্রকাশ করলেন যে মনে হলো সত্য সত্যই বোধ হয় তাহলে মানে এটা বোধ হয় ঠিক। তিনি বললেন, বিদুর তুমি এক কাজ করো, তুমি তাদের রাজ্য ফিরিয়ে দাও। আমার মাঝে মধ্যে বড় ভয় হয় ধর্মরাজ যুধিষ্ঠির না হয় আমাদের ক্ষমা করল, অর্জুন না হয় ক্ষমা করল, কারণ অর্জুন ধর্মরাজ যুধিষ্ঠির যদি বলেন দুই আর দুই পাঁচ তা অর্জুন হাত জোর করে বলেন হ্যাঁ মহারাজ পাঁচ, এমন তার আনুগত্য স্বীকার করে চলে। কিন্তু আমার ভয় এই যে গদাধারী ভীম সে কারো কথা শোনে না, সে আমার এই শতপুত্রকে বিনাশ করে দেবে, সে কত বড় বড় দৈত্যকে বধ করেছে শুনে আমার গা মানে শিহরণ হয়ে ওঠে। অতএব সেই যে ভীমসেন সে কোনো প্রকারে ক্ষমা করবে না, অতএব তুমি রাজ্যটা ফিরিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করো দেখি। বলছেন, আমি কি রাজ্য ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব, প্রথমে আপনার সেই দুর্যোধন আপনার পুত্র আপনার প্রাণ, সেই প্রাণকে আপনি আগে বোঝান, তাহলেই যদি কিছু সম্ভব হয়। আর মহারাজ আপনি বলছেন যে আপনি রাজ্য ফিরিয়ে দেবেন, আপনি বুকে হাত দিয়ে বলেন তো আপনি এটা সত্য সত্য বলছেন, তা বলছেন না, চোখ দিয়ে জল ফেলছেন আর বলছেন না না আমি সত্য সত্যই দেব, কিন্তু কি জন্য দেবে? মাঝে মধ্যেই তার ভেতরে চিন্তা এসে ঢোকে ভীম, ভীমের গদা, বলছেন এই ভীম এ কারো কথা শুনতে চায় না, যুধিষ্ঠির মহারাজ বলে তাকে সান্ত্বনা করে রাখলো, কিন্তু সে যদি ক্রোধিত হয় তাহলে সে যুধিষ্ঠিরের কাছে না গিয়ে যদি আমার এই শতপুত্রের উপরে ঝাঁপিয়ে পড়ে তাহলে তো আমি নিঃসন্তান হয়ে যাব। না না সেই আমার পুত্র দুর্যোধন আসুক, আমি তাকে বুঝিয়ে আর সেও যখন উপকৃত হয়েছে তাহলে সে রাজ্য ফিরিয়ে দিতে চাইবে। এর মধ্যে শকুনি বেঁকতে বেঁকতে ঢুকলেন, আর দুর্যোধন সে তো মাথা নিচু করে আসলেন। তাদের তো লজ্জার কথা, ঘৃণার কথা। কর্ণ সেও মানে বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ করা এসে ঢুকলো, মারধর খেয়ে এসেছে গন্ধর্বদের কাছ থেকে। গিয়ে যখন মহারাজের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন, তখন সেই দুষ্টে নাই শুনে ধর্মের কথা, আর যদি শোনে সে খানিকক্ষণের জন্য গিয়ে আবার সেই পূর্বের মূর্তি ধারণ করে। আমাদের একটা বাংলা ভাষায় বলে না যে কুকুরের লেজে যতই ঘি আর তেল দিয়ে মালিশ করা হোক না কেন, ও কিন্তু সোজা হয় না, ওই বেঁকেই যায়। তা যারা এই অধর্ম সম্পন্ন ব্যক্তি হয়, এরা যতই হরি কথা শুনুক, যতই সাধু সঙ্গে গিয়ে মানে সৎকথা শ্রবণ করুক, ও আবার যখন ফিরে আসবে বলবেন না ও তো আরে ওরকম কথা আমি কত জানি। পুরাণে একটি উপাখ্যান আছে, মানে কোনো এক বারবণিতা মানে বেশ্যা সে হরিকথা শ্রবণ করেছে। তা বলছেন যারা অবৈধভাবে যে সমস্ত স্ত্রী এবং পুরুষেরা সমাগম করে, তা তাদের মৃত্যু কেমনভাবে হয়, তাদের মারে না। তা সেই বেশ্যা শুনছে, তাদের কিভাবে শাস্তি দেয়? বলছেন তাদের হাত দুটো ধরে আর পিঠটা মাটিতে থাকবে, টেনে নিয়ে যাবে। কিসের উপর দিয়ে? ঘাসের উপর দিয়ে নয়, সেই যে মানে কাঁটা আছে লোহার কাঁটা ব্রেকের মতন, বলছেন তা অনেক আছে, তার উপর দিয়ে টেনে নিয়ে গেলে কি হবে, সেই যে চামড়া সেগুলো বিদ্ধ হয়ে একেবারে ছিঁড়ে ভিড়ে তছনছ হয়ে যাবে। আর সে তখন উন্মাদের মতো চিৎকার করতে থাকে, কিন্তু চিৎ করা থাকে। আর সেই যম দুধগণ তাকে টেনে নিয়ে যায়। সেই বেশ্যা এই কথা শুনে তার গা একেবারে কাঁটা কাঁটা দিয়ে উঠেছে, বলছেন আমি তো ওই দলের, আমার যদি এই রকম হয়, না না আমি এই সমস্ত কুকর্ম কদাপি করব না, এই সমস্ত কুকর্ম আমি আর জীবনে করব না। গিয়ে সে চুপ করে বসে আছে, না না আমি এই নিত্য হরিকথা শ্রবণ করব, আর সর্বদা সাধু সঙ্গ করব, তাহলে আমি এই সমস্ত আপদ থেকে বিপদ থেকে বেঁচে যাব, আমি আর খারাপ কাজ করব না। এখন তার এক সঙ্গী এসেছে, তার সঙ্গী এসে বলছে চলো, তো বলছে না না আমি ওই সমস্ত ছেড়ে দিয়েছি, ওই সমস্ত আর কিছু করা যাবে না, আমি এখন থেকে একমাত্র প্রভুর ভজন করব, নিত্য হরি কথা শুনবো, এতদ ব্যতি রেখে আর কিছু করবো না, যাও তুমি ফিরে যাও। বলছেন কি শুনেছ? বলছেন দেখো তোমার আর আমার মতো লোকেদের সাজা হচ্ছে যে লোহার সেই কাঁটা থাকবে সে অনেক দূর পর্যন্ত, সে যদি আবার মানে এই লোক থেকে সেই জমালয় পর্যন্ত হয় তাহলে সে 96,000 যোজন দূরে, সে পর্যন্ত যদি টেনে নিয়ে যায় তাহলে তো আর কিছু থাকবে না, আমাদের শরীর ছিন্ন ভিন্ন হয়ে আমরা উন্মাদের মতন চিৎকার করতে থাকব, কিন্তু আমাদের কেউ রক্ষা করবে না, সেখানে আমাদের কেউ রক্ষা করতে আসবে না, অতএব প্রথম থেকেই এখন থেকেই আমরা ধার্মিক হয়ে উঠি। এখন সেই দুষ্ট ব্যক্তি সে তখন বলছেন এ তো আমার কাজ তো পুরো হবে না, তা সে তখন বলছে দেখো পাঠক যে বলেছে এটা তো ঠিক বলেছে, ও তো পুরাণের কথা, পুরাণ তো সত্য হয়, কিন্তু তুমি চিন্তা করো এখন কলিযুগ, আর ও সমস্ত সত্য যুগের আগের থেকে ওই সমস্ত ওই যে মানে কাঁটা যে বেছানো আছে ও সত্য যুগে কত সত্য যুগ গিয়েছে ঠিক নেই, ওর উপর দিয়ে পাপি টেনে টেনে মানে যম দুধগণ সেই যে কাঁটা সেগুলো সব ভোঁতা হয়ে গেছে, ওতে ধার নেই, ও টেনে নিয়ে গেলে একেবারে আমরা হড়হড় করে চলে যাব, গায়ে কাঁটাই ফুটবে না। তখন সেই ভদ্রমহিলা মানে সেই বারবণিতা সে তখন বলছে ও হো আমার মাথায় তো এটা আসেনি, বলছে আরে তুমি হলে মেয়ে লোক, মেয়ে লোকের মাথায় বুদ্ধি থাকে, আমার কথা শোনো কিচ্ছু হয় না, ওসব কত লোক টেনে নিয়ে গেছে, কত যুগ বেরিয়ে গেছে, অতএব ওইসব কাঁটা ওসব ধার সব শেষ হয়ে গেছে, টানলেই একেবারে স্লিপ করে স্লিপ হয়ে বেশ আরাম চলে যাব। বলছেন ও তাইলে ঠিক আছে। তাই দুষ্ট ব্যক্তি এ যদি কোনো প্রকারে যদি একটু হরি কথা বা সৎসঙ্গ শোনে, সে ওই সময়ের জন্য। কিছু লোক আছে টিকাকারগণই এই কথা বলছেন যে শ্মশান বৈরাগ্য। তো এই শ্মশান বৈরাগ্যটা কেমন, সব পোড়াতে গিয়েছে শ্মশানে, একজন মরলে সেই দল বেঁধে যায় বলো হরি হরি বল বলতে বলতে, সাধুরা তো কীর্তন করতে করতে যায়। এবারে ওখানে গিয়ে যখন পোড়ায় তখন দেখবেন ওই একে অপরে বলা বলি করে, দেখো লোকটা কত ভালো ছিল, এই ছিল ওই ছিল, বড় ব্যবসা ছিল, কিন্তু তার আজ কি হলো, ওই মানে খানিকটা কাঠ এনে 3,500 জায়গার ভিতরে সেই কাঠগুলো পুঁতে পুড়িয়ে দিল। তাহলে দেখ আমাদের মানে এই সংসারের প্রতি বিশেষ আসক্ত হওয়া উচিত নয়। আমাদেরও ওই 3,500 জায়গা এনে ওই খানিকটা কাঠ দিয়ে তারপরে শুইয়ে আবার খানিকটা কাঠ দিয়ে আগুন দিয়ে দেবে, তাহলে কার জন্য এত কিছু করব? আরে যদি কিছু করি তাহলে সাধু সেবা করব, কিছু ভগবানের সেবায় লাগাবো, কিছু সংসারে দেব, এটাই হচ্ছে ঠিক। আবার কয়েকজন থাকে তারা মাথা নাড়ে বলে হ্যাঁ এটা ঠিক কথা, একেবারে ধ্রুব সত্য, দেখো এই লোক কত ধনী লোক ছিল এখন পুড়িয়ে ফেলল। এটা হচ্ছে শ্মশান বৈরাগ্য। ওই শ্মশানের শ্মশান বৈরাগ্য ওই শ্মশান পর্যন্তই থাকে। তারপরে সে যখন মানে গৃহে ফিরে আসলো, গিন্নি বলল শুধু মড়া পুড়িয়ে বেড়ালে হবে, বাজারটা নিয়ে এসো, ব্যাস ওই সব শ্মশান বৈরাগ্য শ্মশানেই থেকে গেছে, এবার সে ওই গৃহিণীর গোলাম হল, দিয়ে সব ভুলে গেছে। তো এই শ্মশান বৈরাগ্য হলে হবে না। এই দুর্যোধন তাদের যারা এমন উপকৃত হলো, হওয়ার পরে খানিকক্ষণ তার অনুশোচনা এলো, কিন্তু আবার যখন সে অধর্মের হাওয়া তার শরীরে লাগলো সে আবার তার বিপরীত মানে পূর্বের রূপ ধারণ করল। অন্ধ ধৃতরাষ্ট্র ঠিক এই অবস্থায়। এবারে তারা একে একে সকলে যখন আসলো, এসে বলছেন মহারাজ আর চিন্তা নেই, রাক্ষসেরা আমাদের বর দিয়েছে, বর দেয় দেবতারা আর দুষ্টদের বর দেয় রাক্ষসেরা। বলে তোমার কোনো চিন্তা নেই, আরে কোনো ব্যাপারই নেই, আমি রাত্রি 12টায় তৈরি, তোমার যা অসুবিধা বলবে আমি এসে কেটে দেবো। তা সেই রাক্ষসেরা আশীর্বাদ দিয়েছে, তোমাদের কোনো চিন্তা নেই। এবারে অন্ধ ধৃতরাষ্ট্র কোনো প্রকারেই শুনতে রাজি না, না আগে যুধিষ্ঠিরকে রাজ্য দাও, না হলে পরিণাম খুব খারাপ, তোমরা একটাও জীবিত থাকবে না। সেই বলশালী ভীম তাকে আমার ভয় করে, সে যখন আমার কাছে কখনো ছুটে ছুটে আসতো পৃথিবী কেঁপে উঠত। অতএব তাদের রাজ্য তোমরা ফিরিয়ে দাও, এটাই আমার কথা, শেষ কথা। শকুনি দেখতে দেখতে গিয়ে, তার তো কায়দা অনেক বেশি, সে গিয়ে বলছে মহারাজ আপনি চিন্তা করবেন না, আমাদের রাক্ষসরা বধ দিয়ে দিয়েছে, দেবতারা তো বধ দেবে না, দুষ্টদের কাছে দেবতা কি জন্য আসবে, দেবতা আসলে ওই যে গন্ধর্বদের পাঠিয়েছিল বলি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। বলছেন কি বধ দিয়েছে? বলছেন যে আমরা আপনার পুত্র দুর্যোধন, এই তো দাঁড়িয়ে আছে নিজ মুখে শুনুন না, বলছেন তুই বল ভাঞ্জা বলে ফেলো। তা বলছেন যে পিতাশ্রী আপনার আর ভয়ের কোনো কারণ নেই, সেই ভীম তো সাধারণ, আমাকে যে কৃত্তা নিয়ে গেল সে যদি শুধু একবার জ্বলে ওঠে তাহলে সব পুড়ে যাবে ওরা, সেই রাক্ষসেরা বধ দিয়েছে, কাউকে বলবেন না। আস্তে আস্তে কানের ধারে গিয়ে বলছেন এই যে দাড়িওয়ালা আমাদের যে পিতামহ ভীষ্মদেব আছে, দ্রোণাচার্য কৃপাচার্য, তাদের বুদ্ধি সব অপহরণ করে নেবে, তারা আমাদের পক্ষ নিয়ে যুদ্ধ করবে। আচ্ছা আপনি তো জ্ঞানীগুণী পিতাশ্রী, আপনি বলুন তারা যদি আমাদের পক্ষ নিয়ে যুদ্ধ করে তাহলে দেবতারা পর্যন্ত আমাদের কাছে পরাজিত হবে, এটা আপনি মানেন কি না? বলছেন হ্যাঁ এ তো ঠিক কথা, কিন্তু ওদের বুদ্ধি রাক্ষসেরা খারাপ করে দেবে তো। বলছেন আমাকে পাতালে নিয়ে গিয়ে বলেছে, বলছেন তাইলে চিন্তা নেই যুদ্ধ করে ফেল, সঙ্গে সঙ্গে বুদ্ধি পাল্টে যায়। তা এইরকম ব্যক্তি আমরা যদি একটু লক্ষ্য করি দেখবেন অনেক পাব। যাই হোক, তারপরে তারা ফিরে আসলেন, আসার পরে কর্ণ দিগ্বিজয় যাত্রার জন্য বেরিয়ে পড়লেন, আর দুর্যোধন সেই বৈষ্ণব যজ্ঞ করে শক্তি প্রাপ্ত হতে থাকলেন, যে রাক্ষসেরা বধ দিয়েছে, এবার নিজেরাও কিছু শক্তি অর্জন করি। সেই বৈষ্ণব যজ্ঞ আরম্ভ করলেন। তারপরে মহর্ষি ব্যাসদেবের যুধিষ্ঠিরের সন্নিকটে আগমন এবং তাকে তপ ও দানের মহত্বের উপদেশ শ্রবণ করাবেন। তারপর মুদগল ঋষির চরিত্র আমরা শ্রবণ করব। দুর্যোধনের দুর্বাসা মুনি তাকে ভোজন করিয়ে, মানে তারপরে বুদ্ধি করে পাঠালেন যে আপনি পাণ্ডবদের সেখানেও ভোজন করুন, তাহলে আমাদের একটু মঙ্গল হবে। আর জানে পাণ্ডবরা তো ভিখারী হয়ে গেছে, কি খাওয়াবে। যুধিষ্ঠিরের আশ্রমে দুর্বাসা আতিথ্য গ্রহণ করলো, একেবারে শিষ্য, মানে সে তো কত শত শিষ্য তার কোনো ঠিক নেই। আর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আসবেন, এসে তাদের খাওয়ার ব্যবস্থা করে দেবেন। সকলের পেট খারাপ হয়ে, সকলে বলে না না আমরা প্রসাদ পাবো না, আমরা এখন যাই। সে যে যেখানে পাচ্ছেন শৌচ দিকে ছোটাছুটি করছেন। সেই অপূর্ব লীলা কাহিনী আমরা মহাপ্রভুর কৃপা হলে আগামী দিন শ্রবণ করব। অতএব এখানে আজ বিরতি দেওয়া হল। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়। বল কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মহোৎসব কি জয়। শ্রী শ্রী মহাভারত পঞ্চম বেদ কি জয়। শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান কি জয়। শ্রী শ্রী সুখদেব গোস্বামী পাঠ কি জয়। শ্রী শ্রী বৈশম্পায়ন মহামুনি কি জয়। শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাঠ কি জয়। শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়। শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কি জয়। সিদ্ধ পণ্ডিত বাবা মহারাজ কি জয়। শ্রী কৃপা সিন্ধু বাবা মহারাজ কি জয়। শ্রী মহন্ত মহারাজ কি জয়। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরি বল।